الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের অনুষ্ঠান নূর হাদিস নিয়ে আবারো হাজির হয়ে আছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মুসলমানদের একটা নৈতিক দিক, ইমানি দিক, মুসলমানদের একটা বিশ্বাসের উপর ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, যে বিশ্বাসের উপর আমাদের ইমান রাখাটা, বিশ্বাস স্থাপন করাটা আমাদের উপর ফরজ, সেটা হচ্ছে কেয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই কেয়ামত বিষয়ে হাদিসে পাকের মধ্যে আমাদের জন্য কি ইরশাদ করেছেন তা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের অনুষ্ঠানে আমরা শুনতে পাব। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কিত হাদিসে পাক শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলিয়া সালাতান, অর্থাৎ কিয়ামতের দিন তোমাদের মাঝে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার প্রতি বেশি দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সপ্ত ইমান যেটাকে আমরা বলি, তন্মধ্যে একটি হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আখিরাতের উপর যদি আমরা বিশ্বাস স্থাপন না করি তো আমরা মুমিন হিসাবে পরিগণিত হব না, ইমানদার হিসাবে আমরা আল্লাহ তাআলা দরবারে মকবুল হব না। আখিরাত মুসলমানদের জন্য একটা নৈতিক দিক এবং এর উপরে ইমান গ্রহণ করাটা, ইমান আনাটা ফরজ। আখিরাত ইন্তেকালের পর থেকে শুরু হয়ে যায়, এটার বিভিন্ন ধাপ রয়েছে। ধাপের মধ্যে একটা হচ্ছে কেয়ামত, মুসলমান যেদিন পুনরুত্থিত হবে, তাদের পুনরুত্থান ঘটবে, কবর থেকে তারা উঠবে, হাশর ময়দানে তারা সমবেত হবে, একত্রিত হবে, মানুষের আমল নামের হিসাব নিকাশ হবে, সেই দিনকে আমরা কেয়ামত হিসাবে জানি। তাই হাদিসে পাকের মধ্যে শুনলাম ওই কেয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে মানুষের মাঝে সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠকারী হবে। তো আমরা সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম। কেয়ামতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি, যেটা সহি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে এবং সাথে সাথে সহি মুসলিম শরীফের মধ্যে এটা উল্লেখ রয়েছে। শুনি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আশরাতি সাআতি আন ইউরফা আল ইলমু ওয়া ইয়াকসুর আল জাহলু, নিশ্চয় কেয়ামতের নিশানি, কেয়ামতের চিহ্নগুলোর মধ্য থেকে, আলামতের মধ্য থেকে কিছু আলামত হচ্ছে, আন ইউরফা আল ইলমু ওয়া ইয়াকসুর আল জাহলু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত জ্ঞান, ইলম, ওই জ্ঞানকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, মানুষের অন্তর থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ বিলুপ্ত সাধন করা হবে। ওয়াকসুরাল জাহলু, এবং অজ্ঞতা বেড়ে যাবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে এবং জ্ঞান বিলুপ্ত হবে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। সাথে সাথে ওয়াকসুরাল জিনা, এবং বেবিচার বৃদ্ধি পাবে। ওয়াকসুরা শুরবুল খামরি, আরেকটা হচ্ছে মদ্যপান বেড়ে যাবে। ওয়াকিল্লা রিজালু, পুরুষের সংখ্যা কম হবে, শেষ পর্যন্ত এমন কি শেষ পর্যন্ত এমন হবে, লি খামসিনা ইমরাআতানিল কাইয়িমুল ওয়াহিদু, একজন পুরুষের তত্ত্বাবধানে, একজন পুরুষের অধীনে 50 জন মহিলা হবে। হাদিসে পাক এখানের মধ্যে শেষ। কিয়ামতের নিশানা বয়ান করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম যেটা ইরশাদ করেছেন, কিয়ামতের কিছু নমুনা, নিশানা, আলামতের মধ্য থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাক। নাম্বার এক হচ্ছে আন ইউরফাআল ইলমু, ইলমকে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। যে জ্ঞান আল্লাহ আল্লাহ রসুলের দিকে পথ নির্দেশ করে, যে জ্ঞান আখেরাতের পথ দেখায়, যে জ্ঞান আমাদেরকে জান্নাতের পথ দেখায়, যে জ্ঞান আমাদেরকে মানুষের প্রতি সহমর্মিতা শেখায়, যে জ্ঞান আমাকে সিরাতে মুস্তাকিমের উপর চলতে সহায়তা দেয়, সেই জ্ঞান আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আচ্ছা, ইলমে নাফে, যেটা যেই জ্ঞান উপকার দেয়, এরকম উপকারী জ্ঞানকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। দেখেন এর পরের পাঠে বলা হচ্ছে ওয়াক সুরা জাহলু, অজ্ঞতা বৃদ্ধি পাবে। বর্তমানে আমরা যদি দেখি, জ্ঞান জ্ঞানী মানুষ তো জগতের মধ্যে অনেক আছে, তখনও থাকবে। আবু জাহল যাকে আমরা বলি, আবু জাহল যেটা বাংলা ভাষা আমরা আবু জাহেল হিসেবে জানি, মক্কার কোরাইশদের অনেক বড় সর্দার ছিল, যে কাফির ছিল। আরবের পরিভাষায় যাকে আবুল হাকম বলা হতো, জ্ঞান বিজ্ঞানের পিতা বা জ্ঞান বিজ্ঞানওয়ালা, অর্থাৎ সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি, তাকে এই লকবে, এই উপাধিতে আরবরা ভূষিত করেছিল, আবুল হাকম। আর ইসলাম তাকে উপাধি দিয়েছে আবু জাহেল। পুরো জগৎ আজকে তাকে আবু জাহেল হিসেবে জানে। কেন? তার জ্ঞান তাকে আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনার প্রতি ধাবিত করে নাই, সিরাতে মুস্তাকিমের উপর চলার ক্ষেত্রে তার ইলম তাকে সহায়তা করে নাই। তো তার কাছে ইলম ছিল, কিন্তু এটা ইলমে নাফে ছিল না। তার কাছে ইলম ছিল, কিন্তু ইলমে নাফে ছিল না। এটা তাকে আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় নাই, এটা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। সে ঈমান আনায়ন করতে পারে নাই। সে যদিও দুনিয়াবী দৃষ্টিতে অনেক বড় লেখাপড়া, অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু তার জ্ঞান তাকে যখন আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় নাই, তার উপকারী আসে নাই, জান্নাতের প্রতি পথ নির্দেশ করে নাই, ঈমান সে আনতে পারে নাই, তো এটা জ্ঞান হয়েও সেটা অজ্ঞতা। পুরো জগৎ আজকে তাকে জানে আবু জাহেল, অর্থাৎ অজ্ঞতার পিতা হিসেবে, অথবা অজ্ঞ ব্যক্তি হিসেবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের নিশানা বয়ান করতে গিয়ে এটা বলেন, আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানের বিলুপ্ত সাধন হবে, অর্থাৎ ইলমে নাফে চলে যাবে। যে জ্ঞান মানুষকে ভালোর দিকে পথ নির্দেশ করবে। আর এটা হচ্ছে ওয়াইয়াকসুরাল জাহলু, অজ্ঞতা বৃদ্ধি পাবে। আচ্ছা, ইরশাদ হলো, প্রশ্ন করা হলো জ্ঞান কিভাবে উঠিয়ে নেওয়া হবে। তখন কিতাবের মধ্যে আসছে জ্ঞানকে এভাবে উঠিয়ে নেওয়া হবে, বিকাবদিল উলামা, আলিমদের মৌতের মাধ্যমে আলিমদের রুহকে কবজ করা হবে, আর এভাবে ইলম দুনিয়া থেকে বিদায় নিবে। অর্থাৎ ভালো মানুষ, ভালো আলিম ইন্তেকাল করবেন, এভাবে ইলম তার সাথে দাফন হয়ে যাবে দুনিয়ার মধ্যে। সঠিক জ্ঞান বিতরণকারী, ইলমে নাফে ওয়ালা, উপকারী জ্ঞানওয়ালা ব্যক্তি কেউ থাকবে না। সেজন্যই তো কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে একজন আলিমের মৃত্যু মানে হচ্ছে একটা পুরো জগতের মৃত্যু। মৌতুল আলিমি কা মৌতিল আলম, একজন আলিম ব্যক্তির, অর্থাৎ যার কাছে ইলমে নাফে আছে, উপকারী ইলম আছে, সেই রকম আলিম ইন্তেকাল করা মানে হচ্ছে পুরো একটা জগৎ মরে যাওয়া। তাই তো যখন কোনো আলিম ব্যক্তি, আল্লাহ ওয়ালা আলিম ব্যক্তি যখন ইন্তেকাল করেন, তখন আসমান কান্না করে, অর্থাৎ পুরো জগৎবাসী তার জন্য আফসোস করে, আর তিনি হাসতে থাকেন, তিনি রব তাআলার সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তাআলার দিদার করবেন, আখিরাতের নাজুন নিআমত তিনি ভোগ করবেন, তার জন্য তো খুশি আর খুশি, কিন্তু পুরো জগৎ তার জন্য শোকার্ত হয়ে যায়। তো ইলম আলিমদের মৌতের মাধ্যমে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ওয়াইয়াকসুরুল জাহলু, এবং অজ্ঞতা বৃদ্ধি পাবে। দুনিয়াতে অনেক ইলম থাকবে, কিন্তু ইলমে নাফে থাকবে না। জ্ঞান বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধন হবে, অনেক কিছু আবিষ্কার হবে, কিন্তু এটা মানুষকে হিদায়াত করবে না, মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে পথ নির্দেশ করবে না, বেহায়াপনার দিকে দিক নির্দেশ করবে, পথ নির্দেশ করবে। তো এটা এটা হচ্ছে জ্ঞানের নামে অজ্ঞতা। নাম্বার তিন, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই হাদিসে পাকের মধ্যে কেয়ামতের নিশানা বর্ণনা করেছেন, ওয়ায়াক সুরা জিনা বেবিচার বৃদ্ধি পাবে, জিনা বৃদ্ধি পাবে, অর্থাৎ পুরুষ এবং নারীর অবৈধ অবাধ মেলামেশা বৃদ্ধি পাবে। যে নারীকে দেখা একজন পুরুষের জন্য বৈধ নয়, শরীয়ত অনুমোদন দেয় না, এমন নারীর দিকে সে দেখবে, তার সাথে উঠা বসা মেলা মেশা যা কিছু করা তা করবে। অথবা একজন নারীর জন্য যে সমস্ত পুরুষকে দেখার অনুমতি নাই, পুরুষের সাথে ওলা মেলা মেলামেশা করার অনুমতি নাই, এমন কিছু আচার আচরণ করার বিধিনিষেধ শরীয়তের মধ্যে মানা রয়েছে, ওই বিধিনিষেধকে ডিঙ্গিয়ে সে তার ইচ্ছামতো আচরণ করবে, পুরুষের সাথে মিলবে, পুরুষের সাথে যোগাযোগ রক্ষা করবে, সেটাকে জিনা হিসেবে শরীয়তের মধ্যে আখ্যা দিয়েছে। যেমন চোখের জিনা হচ্ছে যেটা দেখতে নিষেধ করেছে শরীয়ত সেটাকে দেখা, হাতের মাধ্যমে ব্যভিচার হচ্ছে যেটা ধরতে শরীয়ত নিষেধ করেছে, সেরকম অবৈধ নারীর দিকে হাতকে বাড়ানো, পায়ের জিনা, অবৈধ কাজের দিকে পাকে প্রসারিত করা, পায়ে হেঁটে যাওয়া, বিবেকের জিনা, বিবেক খারাপ জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা, কানের জিনা, কান খারাপ জিনিস যেটা আপনার যৌন উদ্দীপনাকে বাড়িয়ে দেয় এমন কিছু শোনা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত। আমরা শুনতে থাকি আর চিন্তা করতে থাকি বর্তমানে কি এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে কিনা, কেয়ামত কিন্তু খুবই সন্নিকটে, এটার জন্য ভয় রাখা চায়। এরপরে ইরশাদ হচ্ছে ওয়ায়াক সুরা শুরুবুল খামরি, মদ্যপান বৃদ্ধি পাবে, মদপান বৃদ্ধি পাবে। আজকে কোথায় বা কোন দেশে মদপান করা হচ্ছে না, মুসলিম কান্ট্রির মধ্যে মদকে আমভাবে ব্যাপক করে দেওয়া হয়েছে। মুসলমানের বাচ্চারা তো আজকে শরাবখানার মধ্যে মদের আড্ডায় বিমোহিত, নেশা করছে এনজয়ের নামে, বিভিন্ন রাতের মধ্যে তারা এটাকে উৎসবের রাত হিসেবে মদপান করছে, ড্রিঙ্কস করছে। এবং বলা হচ্ছে যে এটা তো এই আনন্দ উদযাপন করারই তো রাত, এবং এই বয়সটা তো আনন্দ উদযাপন করার জন্যেই, এই যৌবনকাল চলে গেল আর কখন আমি বুড়ো বয়সে কি আনন্দ উদযাপন করব, এখনই তো এই জিনিসগুলো খাওয়া এবং অবৈধ নারীদের সাথে উঠা মেলামেশা করার বয়স এটা। এভাবে তারা নিজেকে প্রবোধ দেয়, আসলে এটা শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা। আজকে মুসলমানের ছেলেরা মদের আড্ডাকে সরগরম করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমাদের যুব সমাজ কোথায়, মুসলমানের ছেলেরা কোথায় যাচ্ছে, দিনে কোথায় থাকছে, রাতে কোথায় আড্ডায় মেতে উঠেছে, আমরা মা বাবার আজকে আমরা এ ব্যাপারে কোনো খেয়ালই রাখছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ইসলাম হাদিসে পাকের মধ্যে কেয়ামতের নিশানা বর্ণনা করে গিয়েছেন, ওয়ায়াক সুরা জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, ওয়ায়াক সুরা শুরুবুল খামরি এবং মদপান বৃদ্ধি পাবে। আজকে জিনার বাজার দেখেন আর মদের আসর দেখেন, সবকিছুই আমাদের যুব সমাজরা সরগরম করে তুলেছে, বাজার গরম, মুসলমানদের অধিকাংশ ছেলেই ওখানে। আজকে বিধর্মীর কতজন আর পার্সেন্টেজ হিসেবে মুসলমানরা কিভাবে এগিয়ে আসছে গুনাহের দিকে, আমাদের জ্ঞান আমাদের সন্তানদেরকে সুপথ দেখাচ্ছে না, ইলমে নাফে ওই যে উঠিয়ে নেওয়া হচ্ছে, আমাদের ওলামা আহলে সুন্নাত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, তারপর আমাদের নাফস এটা অ্যাকসেপ্ট করছে না, গুনাহেরটা মজা লাগছে ওদিকে আমরা যাচ্ছি কেন আজকে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, কেয়ামতের একটা নিশানা হচ্ছে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ব্যভিচার বেড়ে যাবে এবং মদপান বৃদ্ধি পাবে। এরপর আরেকটা বলা হচ্ছে ওয়াকিল্লার রিজালু, এবং পুরুষ সংখ্যা কমতে থাকবে, ওয়াইক সুরা নিসাউ, এবং মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, হাত্তা ইয়াকুনা, শেষ পর্যন্ত এমনই হবে, লিখামসিনা ইমরাআতিনিল কাইয়্যিমুল ওয়াহিদু, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। অর্থাৎ একজন ক্যালকুলেশন করে দেখা যাবে যে একজন পুরুষের জন্য 50 জন নারী পড়ছে তার ভাগে হিসাব করে। তো পিএফ ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, বর্তমানে এই ব্যবস্থাপনাগুলো তো আমরা দেখছি, এগুলো তো আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। কেয়ামত কি আসলেই চলে আসছে? খুবই সন্নিকটে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে এগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে না যায়। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। দেখুন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, জ্ঞান সবাই অর্জন করছে মাদ্রাসায়, অনেকেই পড়ছে, কিন্তু তার থেকে দিন শরীয়ত কতজন শিখছে, অথবা সে যা শিখছে তার উপর সে নিজে কতটুকু আমল করছে? আমার বাচ্চাকেও মাদ্রাসায় পাঠায়, আমার বাচ্চা কি এক মুষ্টি দাঁড়িয়ে রাখছে, এটার প্রতি আমি খেয়াল করছি। আমার বাচ্চা মাদ্রাসায় পড়ছে, আমার বাচ্চা কি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে জামাত সহকারে? আমার বাচ্চা ইলমে দিন শিখছে, গান শোনা, ফাহেশা জিনিস দেখা, সিনেমা নাটক দেখা শোনা ইত্যাদি দেখে কি আমার বাচ্চা নিজে বাঁচছে বা আমি তাকে বাঁচানোর জন্য কি চেষ্টা করছি? তাহলে ইলম তো হাসিল করছি, কিন্তু ইলম অনুযায়ী আমি আমল করছি না। তাহলে ইলম বোঝা যাচ্ছে ইলমকে উঠিয়ে নেওয়া হচ্ছে, ইলম যেহেতু আমাকে সঠিক জায়গায় পথ নির্দেশ করছে না, আমাকে পৌঁছাচ্ছে না, অর্থাৎ আমি এই অনুযায়ী আমল করছি না। তাহলে এমন যেভাবে কিতাবের মধ্যে বলা হয়েছে আল আলিমু বিলা আমালিন কাসাহাবি বিলা মাথরিন, যে আমলবিহীন ইলম এমন যেমন বৃষ্টিবিহীন মেঘের মতো, যেই মেঘ থেকে বৃষ্টি দুনিয়াতে বর্ষণ হয় না সেই মেঘের কোনো দাম নাই, মেঘ উপরে আসলে আরো গরম বেড়ে যায়, মানুষ এই মেঘকে পছন্দ করে না। অন্য জায়গায় তুলনা এইভাবে দেওয়া হয়েছে যে কাল বাহারি বেলা মাইন, এমন সমুদ্র যাতে কোনো পানি নাই। তো আমলবিহীন ইলমের এই অবস্থা। তো ইলম চাই আমল করি, তাই যে ইলম আমাকে আমল দিকে উৎসাহিত করবে না সেই ইলম ইলমে নাফে হতে পারে না। এভাবে আরেকটা নিশানা বর্ণনা করা হয়েছে যে অজ্ঞতা বেড়ে যাবে, যেদিকে যাই সবাই ইসলামী গবেষক, কিন্তু ইসলাম সে কতটুকু আমল করছে? আমার দোষ তো চারিদিকে সবাই ধরছে, এটা দোষ, এটা দোষ, এটা ভুল, এটা ভুল, এর কেরাত গলত, এর নামাজ গলত, এর এটা এটা ওটা। আলিমদের দোষ খোঁজা বা এক মুসলমানের দোষ খোঁজা, দোষ খোঁজাতে আমরা পটু দক্ষ, কিন্তু নিজের দোষ নিজে দেখছি না, নিজে শুধরাচ্ছি না, আমার কত দোষ রয়েছে। অজ্ঞতা চারিদিকে, দুনিয়াতে অনেক সার্টিফিকেটধারী হচ্ছে, দুনিয়াবি লেখাপড়ায় সে অনেক উচ্চশিক্ষিত, শরীয়তের ইলম নাই, একটা সূরা ভালো করে সে পড়তে পারবে না, নামাজ বিশুদ্ধভাবে পড়তে পারবে না, নামাজের কতগুলো কারিকুলাম রয়েছে, ফরজ ওয়াজিবাত মুস্তাহাব্বাত মাকরুহাত রয়েছে, নামাজ ভঙ্গের কারণ রয়েছে, ওজুর বিধান রয়েছে, গোসলের বিধান রয়েছে, পবিত্রতা অপবিত্রতার বিধান রয়েছে, স্বামী স্ত্রীর বিভিন্ন বিষয়ের জ্ঞান রয়েছে, তার কাছ থেকে এগুলো জিজ্ঞেস করলে সে পারবে না, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজই অথবা নামাজই পড়ে না। কিন্তু ব্যবসায়িক কারিকুলাম, কিভাবে টাকা ঠিক মতো আসবে, আমার ব্যবসায় কিভাবে ফাস্ট করতে হবে, এটার সব কারিকুলাম সে শিখছে, বিভিন্ন ডিপ্লোমা করছে, বিভিন্ন কোর্স করছে, যাতে আমার ব্যবসা আমার বিজনেস খুব ভালোভাবে চলে। এই যে দুনিয়াবি সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কিন্তু ওই সার্টিফিকেট তাকে শরীয়ত এবং তরিকতের দিকে পথ নির্দেশ করছে না, মানুষকে গুনাহ থেকে বাঁচানো, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বা নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে পথ নির্দেশ করছে না, উৎসাহিত করছে না। তো অজ্ঞতা বেড়ে যাচ্ছে, ধর্মীয় জ্ঞান কমে যাচ্ছে, সাথে সাথে ইলমে নাফে যেটা উপকার ইলম সেটা আল্লাহ তাআলা তুলে নিচ্ছেন। আরেকটা হচ্ছে জিনা বেড়ে যাবে। তো জিনা বেবিচার বেড়ে যাওয়া, এটা যেমন আমরা আজকে ব্যাপারটা বেড়ে যাচ্ছে দেখছি, শুধু অবৈধ মেলামেশার নাম জেনা এটা না, যেই কাজগুলো, যে জিনিসগুলো, যেই প্রকৃতি বলেন, যেই দ্রব্যাদি, যেই আইটেমসগুলো, যেই ব্যবহার বিধি আমাদেরকে এই দিকগুলোর দিকে ধাবিত করে, সেগুলো সবকিছু হারাম। যেভাবে যেই কাজ আমাকে একজন নারীর সাথে ওঠা বসা মেলা মেশার প্রতি উৎসাহিত করছে, সেটা আমার জন্য হারাম। খারাপ একটা সুরওয়ালা গান শুনলাম যেটা আমাকে নারীর দিকে টানছে, তো সেটা জেনার মধ্যে পড়ছে, সেটা আমাকে ওদিক উৎসাহিত করছে। যেদিকে যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ আমাকে ওই নারীদের সাথে উঠা বসা মেলামেশা করতে বাধ্য করছে, শেখাচ্ছে, ওখানে আমি যাব কেন? ওখানে যাওয়া আমার জন্য গুনাহের কাজ। মোবাইল, আজকে মোবাইলে কিনা হচ্ছে, আজকে ফেসবুকের মাধ্যমে কিনা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে কিনা হচ্ছে, আমরা সবাই জানি। আজকে আমার বাচ্চাকে আমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত করে দিয়েছি তার সময়টা পাস হওয়ার জন্য। আমার বাচ্চা ঘরের মধ্যে বসে থাকুক, আমার বাচ্চা তো খারাপ আড্ডায় যাচ্ছে না, বাইরে যাচ্ছে না, ঘরের মধ্যে বসে আছে। কিন্তু বাচ্চাকে আপনি যে ইন্টারনেট দিয়েছেন, আপনি মোবাইল দিয়েছেন, এটার মধ্যে আপনার বাচ্চা বসে বসে কি করছে, আপনার মেয়ে ঘরের মধ্যে কি করছে, আমার বোন কি করছে, আজকে আমরা সবাই জানি। আজকে সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনৈতিক অনেক ঘটনা আমরা দেখি, এমনকি মার্ডার পর্যন্ত হয়ে যায়, ফাঁসিতে ঝুলছে, আত্মহত্যা করছে, অনেক কিছু করছে, ঘরে বসে বসে সবকিছু হচ্ছে। কেন? এই জিনার প্রতি ধাবিত বা উৎসাহিতকারী যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা দূরে সরাচ্ছি না, সেগুলোর প্রতি তাদেরকে উৎসাহিত করছি। তার প্রিয় ইসলামী ভাইরা, শুধু নারী পুরুষের অবাধ মেলামেশা এটাকে এই শরীয়ত বাধা প্রদান করে নাই, মানা করে নাই, এটার প্রতি যেগুলো উৎসাহিত করছে সেই জিনিসগুলোর প্রতিও শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এগুলো থেকেও নিজেকে বাঁচাতে হবে এবং সবাইকে দূরে রাখতে হবে। আরেকটা বলা হচ্ছে যে ওয়াইয়াকিল্লুর রেজালু, পুরুষের সংখ্যা কমে যাওয়া এবং মেয়েদের সংখ্যা, ওয়াইয়াকসুরা নিসা, মেয়েদের সংখ্যা বেড়ে যাওয়া, এটাও আমরা বর্তমানে দেখছি। পুরুষের সংখ্যা কিন্তু দিন দিন কমছে আর নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই কেয়ামতের উপর আমাদের তো বিশ্বাস রয়েছে যে কেয়ামতের দিন আমাদের সবকিছুর হিসাব নিকাশ হবে, নিজের প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। তাই আমরা কেয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি, ক্লাসের টিচারের কাছে জবাবদিহিতার জন্য আমরা সবকিছু রেডি রাখি, মা বাবার কাছে গিয়ে এখন কি বলতে হবে বাইরে যখন আছি এটার সবকিছু আমরা রেডি করে রাখি, বা স্বামীরা স্ত্রীকে গিয়ে কি জবাব দিতে হবে, স্ত্রী স্বামীকে কি জবাব দিতে হবে, ছেলেরা মা বাবাকে কি জবাব দিবে, সবকিছু আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি যে এভাবে এটা ম্যানেজ করব, বসকে কিভাবে পটাতে হবে, কি জবাব দিতে হবে, সবকিছু আমরা ঠিকঠাক করে রাখি। কিন্তু আমাদের মালিকে হাকেই কি প্রকৃত মালিক আল্লাহ তাআলা, সবকিছুর এবং সবার মালিক, খালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে কেয়ামতের দিন আমাদের সবকিছুর ব্যাপারে জবাব দিতে হবে, জিজ্ঞেস করা হবে আর উত্তর দিতে হবে। এটার জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছি, কবরের মধ্যে সওয়াল জবাব হবে, সওয়ালের উত্তর আমি কতটুকু রেডি করেছি। তা প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমাদের সময়, মাদিনী চ্যানেল আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা ন্যাক কাজ করি, হায়াত যেটা আছে সেটাকে মূল্যায়ন করি, ইবাদতের মধ্যে কাটাই। যদি শ্বাস বন্ধ হয়ে যায়, আমার মউত যদি চলে আসে, তখন আর আমি আমল করার সুযোগ পাবো না। তা এখন থেকে আমল করে তওবা করে নেই, তওবা অনেক বড় ফজিলতওয়ালা কাজ, যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করেনি, তার কোনো গুনাহই নাই। তাই আমরা তওবা করি, গুনাহ করেছি তো তওবা করি। এই সমস্ত কাজ আমাদের দ্বারা হয়ে গেছে যেগুলো আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বাকি হায়াত, বাকি জিন্দেগি আমি নেকির পথে কাটাবো, তোমার ইবাদতের মধ্যে তোমার আনুগত্যে আমি কাটাবো, শরীয়তের উপর চলবো, আশেকান রসুলদের সাথে আমি চলবো, ঘুরবো, তাদের সাথে বসবো, এলমে দিন শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই তওবার দ্বারা, আপনার ভালো নিয়তের কারণে আপনাকে এলমে নাফিয়া দান করবে, আপনার ঘরকে, আপনার পরিবেশকে শান্তিতে প্রশান্তিতে ভরপুর করে দেবেন। আসুন আর দুনিয়ারে দেশে দিক না ঘুরে আমরা দাওয়াত ইসলামীর মাদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, নেককারদের সোহবত অর্জন করি ইনশাআল্লাহ, নিজে ভালো হই এবং পরিবারকে ভালো করি, নিজের কবরকেও ভালো করে নেই, আখেরাতেও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের সাথে জান্নাতুল ফেরদৌস নসিব হবে ইনশাআল্লাহ। আসুন আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী অনুষ্ঠানে আমরা কিয়ামতের কিছু নিদর্শন নিশানা বলে নিয়ে আলামত চিহ্নগুলো ইনশাআল্লাহ আসবেন, আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানেও আরো কিছু আলোচনা করার প্রয়াস পাবো। আমাদের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।